उस समय वृंदावन की गोवर्धन की परिक्रमा या लौकिक धाम की परिक्रमा छोड़कर हरिकथा श्रवण करने से मुक्त होता है। ये जो सुविधा नहीं मिली गिरिराज गोवर्धन जी पीछे की बात कुछ बोलेंगे नहीं, बोलेंगे नहीं, वैष्णव हो गुरु हरि कथा के माध्यम से चित्त को शोधन करते गिरिराज नहीं शोधन करेंगे। मायावादी लोग परिक्रमा करते हैं क्या होता है, शोधन होता है, विषय वासना की चीजें मानते हैं, उनका चित्त शोधन नहीं होता है।
न जन्मयानी तीर्थानी नदी वा,
इसीलिए शास्त्रों में लिखा जाता है विश्वास लोगों से दृढ़ासुर इत्यादि के उपाख्यान में ममता इसलिए आप लोग यहाँ पर हरिकथा का योग है, वहां पर सब कुछ छोड़ करके हरिकथा सुने तत्पश्चात परिक्रमा करने जाएंगे, ऐसा सुयोग सब समय नहीं मिलता। कितनी सुंदर 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 हरिकथाएं होती हैं जो कि सब समय सुलभ नहीं, इसलिए आप लोग इसके तरफ में ध्यान दे करके हरिकथा श्रवण करने का सुयोग प्राप्त करें। किसी से चित्त संशोधन होकर के प्रेमय भक्ति प्रतिभक्ति आज शुभ तिथि है, आज के दिन कार्तिक महीने में पूज्य वर्ग के समय में आज के दिन प्रपूज्य चरण नित्य लीला ओम विष्णु पाद श्री श्रीमद भक्ति वेदा वामन गोस्वामी महाराज का तिरुभाव और साथ ही साथ दूसरे वर्ष में पहले वर्ष में पूज्य पाद त्रिविक्रम महाराज का और दूसरे वर्ष में परम पूज्य पाद वामन महाराज जी का तिरुभाव हुआ। जब मैं मठ में आया तो हमारे शिक्षा गुरु वामन महाराज जी और त्रिविक्रम महाराज जी मैं उनको उसी प्रकार से सम्मान करता था। वामन महाराज जी हमारे लिए जब मठ घर छोड़ करके आया सारी व्यवस्था वो करते थे और मैं प्रचार के लिए भिक्षा इत्यादि के लिए उनके पास श्रीगम महाराज जी के साथ में सर्वत्र जाया करता कीर्तन इत्यादि श्रीगम महाराज जी ने मुझको करना सिखाया। वामन महाराज जी हमारे गुरु जी के अंतरंग सेवक और परिचर उनकी कलम थे। बिना वामन महाराज जी के गुरु जी कुछ भी पढ़ नहीं सकते। परिक्रमा के भीड़ में जहां पति सब लोग आए हैं गुरु जी से मिल रहे हैं, वामन महाराज जी उपस्थित होंगे जो पत्रिका के लिए संपादकीय चाहिए, सब ठीक हो गया है और कल ही जाना है निश्चिंत पल्ली, अभी तक तैयार नहीं, बस अच्छा चलिए फसल लोग बैठे हैं, बातचीत कर रहे हैं, उसके बीच में लिखा बोलने लगे। और पान महाराज जी कहते संशोधन की कोई आवश्यकता नहीं है, पामन महाराज जी का लिखना इतना सुंदर था, स्वर्णाक्षर बहुत सुंदर लिखते, और उसमें कोई भूल नहीं होती थी, ये सुधार करके पीछे रिकम महाराज जी की भी लिखावट तुझे बात पामन महाराज जी के सवाल भी ऐसे दोनों बहुत योग्य थे, हमारे ऊपर में बहुत दोनों विशेष करके त्रिविक्रम महाराज जी के साथ में मैं रहा, अभी उन्हीं के साथ प्रशांत इत्यादि में जाना इत्यादि सब कुछ, कभी कभी बात ही बात भी होता और गुरु जी हमारा पक्ष लेते थे, त्रिविक्रम महाराज जी का लीजिए ये भाव है। बामन महाराज जी से हमारा कभी भी बात भी बात नहीं, त्रिविक्रम महाराज जी से तो सब श्रद्ध हो के बाद गुरु महाराज के बाद भी सुधीर 35-36 वर्ष तक गौड़ीय वेदांत समिति ठीक रूप से चले, सब लोग भीड़ करके थे, विशेष करके हम लोग की नाम भी शुरू से ही गौड़ीय वेदांत समिति के हम लोग एक निष्ठ सेवक थे। तो शुरू से ही और गुरु महाराज जी के अप्रकट होने के बाद 1968 से लेकर 1994 में निष्काम थे, उनको कोई पद की रुपये पैसे प्रतिष्ठा की लालसा नहीं होती, निष्काम इसलिए चले। दूसरे पूज्य बात बामन महाराज जी परम सहिष्णु थे, परम सहिष्णु और गंभीर थे, यदि कोई बात होती उनके सेवक भी उनके पास कुछ करते, कहते जाओ नारायण महाराज जी के पास जाओ, मैं नहीं सब कुछ हमारे ऊपर भी छोड़ते, इसलिए समिति अच्छी तरह से चली। कुछ लड़के भी थे उद्धव, पवन महाराज जी के रहते सिर नहीं उठा सके, इन दोनों के बाद में कुछ सिर उठाना मैंने सोचा, বহুত শুনিছো বহুত সব যু কুছ হোতা তাকে দে जाओ नारायण महाराज जी के पास। आचार्य थे, सब कुछ उनके हाथ में था, किंतु बिना हम लोगों के परामर्श से और हम भी कुछ नहीं करते, देखते कि बामन महाराज जी से प्रसन्न होंगे कि नहीं, इसको ध्यान रखते हुए मैं उनका हृदय का भाव ध्यान करके तुझे बात त्रिविक्रम महाराज जी से परामर्श लेकर के सब कुछ करता
था। हमने और हिंदी तो खिले गए
और উদ্ধার তা আর কে তাহাদের ভাব আমি তাহাদের চরণেতে কোটি কোটি বার শিষ্য
আমাদের আর অন্য কোন গতি নাই, এই জন্য সর্বাগ্রে গুরুপাদ প্রথমের বর্ণনা করা একান্ত কর্তব্য, তাই আমি বলছি। তাহার অভিযোগী প্রার্থনা জানতার পরে তার চরণে নিবেদন জানাচ্ছি, তিনি আমার উপরে কৃপা বর্ষণ করুন। অভিযোগী গুরুপাদ পদ্ম তিনি এই জগতের, তিনি অপ্রাকৃত জগতের সেই স্বরূপত মঞ্জরী স্বরূপা, তিনি এই জগতে আসেন আমাদের মতো বদ্ধদেবকে কৃপা করে ভগবানের সান্নিধ্যে পৌঁছানোর জন্য এই জগতে আসেন এবং নিজে আচরণ করে তিনি এই জগৎকে জানিয়ে দেন যে এইভাবে ভগবানের সান্নিধ্যে যেতে হবে। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেও দেখিয়েছেন কিভাবে উৎকণ্ঠা আকুলতা ব্যাকুলতা নিয়ে তিনি এই জগতের মধ্যে দেখিয়েছেন। দেখো বিরহ তাহাকে বলে, এই বিরহ যদি না হয় তাহলে ভগবানের কৃপা আমরা লাভ করবো কি করে? এটা বিরহ মানে ভগবানের কৃপা লাভ করা একটা ম্যাগনেট আকর্ষণ শক্তি, বিরহ কার হবে কে বুঝবে এই বিরহের কথা? গুরু মহারাজ বলতেন, সরি কথা বলতে গিয়ে বলতেন যে যে গায়ে গায়ে গেল যার কাটল তার কাটল। গুরু মহারাজ বললেন যে বিরহ কথাটা খুবই ছোট কথা কিন্তু বিরাট বিরাট এর ভিতরে অনুপের জিনিস নিহিত আছে। বিরহ মানে যিনি গোপাল পদ্মের সঙ্গে যিনি সম্পর্কযুক্ত সভানিষ্ঠযুক্ত তিনি গুরুদেবের প্রশ্ন করেন বিরহের মর্মের তাৎপর্য উপলব্ধি করতে সক্ষম হন। সুতরাং গুরু মহারাজের তো সেবা করার সেই রকম সৌভাগ্য আমার হয়নি, ওনার কাছে সেই রকম ভাবে অভিজ্ঞতা শোনার সুযোগ হয়নি। যতটুকু উনি কৃপা করেছেন ওইটুকু সম্বল নিয়ে এবং আপনাদের সকলের এই কৃপা ভিক্ষা করে আমার জীবনে কিছু যদি আমি করতে পারি তার জন্য আমি চেষ্টা চালাচ্ছি। গুরু মহারাজ বলতেন যে দেখো মরবাস করতে হলে ওই দিক দিয়ে যাবে, যখন বাজার যাবে পরম পূজনীয় সিদ্ধান্তি মহারাজের মনে ওখানে একটু দর্শন করে আসবে। কি দর্শন করবে? ওনার গেটে আছে কানে আঙুর, মুখে এগুলো এগুলো দেখবে তোমরা। হনুমানকে বললাম যে এগুলো দেখার তাৎপর্য, হনুমান বলে যে দেখো চোখ আসতে দেখবে কিছু বলতে হবে, কু দেখবে না আর কু শুনবে না, ভজন যদি করতে চাও তোমরা, ভালোটা দেখবে খারাপটা দেখবে না, আর মুখে ভালোটা কোনো কীর্তন করার অভ্যাস করবে, বৈষ্ণবগণের ভুল ত্রুটি দোষ দেখার আদৌ চেষ্টা করবে না, তাহলে তোমরা ভজন করিতে পারিবে। প্রায় বাজার যাওয়ার সময় ওগুলো দেখে দেখে যাই, আসার সময় দেখে দেখে আসি। গুরুমাকে একদিন জিজ্ঞাসা করলাম, গুরুমারা তুই দেখবো না আর কিছু বলবো না, এটা কি করে হয়? এই তো হচ্ছে সাধন ভজনের প্রাথমিক অবস্থা। সুতরাং সহিষ্ণু, গুরুমারা বলতে চাইছেন যে সহিষ্ণুতা এখন আমাদের বিশেষ প্রয়োজন, বিশেষ করে যারা আমরা সাধন ভজন করতে যাচ্ছি, যদি সহিষ্ণুতা এখন না থাকে তাহলে হবে না। গুরু মহারাজ বলছেন যে দেখো না আমি কিছু হয়েছি, গুরু হক অত সরল, শুধু লোকে এসে প্রণাম করলো আমার শিষ্য হলো আমি গুরুদেব হয়ে গেলাম, এর যে ভিতরে কত যে জ্বালা তোমার বুঝবে না। সুতরাং সহনশীলতা গুণ এটা আমাদের বিশেষ প্রয়োজন। গুরু মহারাজের নিজের জীবনীতে নিজেই উনি বলছেন মাঝে মাঝে দলগতার মঠের মধ্যে বলতেন যে আমি যখন মঠে আসি তখন ওই বাচ্চা ছেলে আর কেউ ছিল না, আমি শুধু ছিলাম আর একজন মনে ছিল, আমি সব বৈষ্ণবগণের সেবা করেছি, প্রত্যেকের ঘটিবাটি যারা প্রাচীন বৈষ্ণব তাদের উপরে বেঁধে দিতাম, জল দিতাম, বিনিময়ে ওরা আমাকে স্নেহপূর্ব একটা শ্লোক শিখাত, আবার লজে দিত, এইরূপ ভাবে আমি প্রচুর শ্লোক ওদের মাধ্যমে আমি শিক্ষা লাভ করেছি। তো সুতরাং সেবাই গুরু বৈষ্ণবগণের কৃপা লাভের একমাত্র পথ, সেবা দ্বারা আমরা গুরু বৈষ্ণবগণের কৃপা আশীর্বাদ পেতে পারি। গুরু মহারাজের নিজের জীবনীতে উনি দেখিয়েছেন, আর সহনশীলতার গুণ তিনি তার জীবনে তিনি দেখিয়েছেন। এমনকি গুরু মহারাজ বলতেন যে এই সুন্দরবনে আমরা যখন যেতাম, সুন্দরবনে প্রচারে কেউ যেতে চাইতো না, কারণ একটু মানে কষ্ট, এখন ইদানিং তো অনেক সুবিধা হয়েছে কিন্তু আগে এগুলো কিছুই ছিল না, খুব কষ্ট করে যেতে হতো। আর গুরু মহারাজ যেতেন আর তখন ছিল লঞ্চ আর নৌকা ছিল, এখন তো মেশিন লাগানো হয়েছে, তখন মেশিন লাগানো ছিল না। লঞ্চে গেলে অর্ধেক অন্ততকে 30-40 ফুট ফাঁকে দাঁড় করে দেয়, কারণ পাড়ে যেতে পারে না, রেগে যায়, ওইখান থেকে সিঁড়ি বেয়ে নামতে হয়, নেমে এত করে কাদা আর জল। গুরু মহারাজের মধ্যে অনেকে এসে শিষ্যরা ওখানে ছিলেন, অনেকে ওরা ধরতেন, কিন্তু ধীরে ধীরে ওরা ওই কাদা কোটে নেমে যেতেন। গুরু মহারাজ ওইরূপ ভয়ে কষ্ট করে প্রচার করেছিলেন। গুরু মহারাজ তিনি স্মৃতিধর ছিলেন, যা কিছু তিনি শ্রবণ করেন তিনি নিজের হৃদয়ের পটে ওটা অঙ্কিত করে রাখতে সমর্থ ছিলেন। এই জন্যে গৌড়ীয় সবাই, গৌড়ীয় বৈষ্ণবগণ সবাই বলতেন যে উনি হচ্ছেন গৌড়ীয় মঠের শীর্ষ নারী। গুরু মহারাজকে আমি যতদিন ছিলাম সেখান থেকে এসেছি মঠে, ততদিন পর্যন্ত গুরু মহারাজের সান্নিধ্যে যতটুকু পেয়েছি সান্নিধ্য লাভ করার সুযোগ, কোনোদিন কাউকে রাগ করার কোনোদিন দেখিনি গুরু মহারাজকে। একটা রাগ করে দেখি তো বলবেন শাসন করবেন, না রাগ করেনি, শাসন করার ভার দিয়েছিলেন। হ্যাঁ, পুজো তীর্থ মহারাজের উপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে তিনজন আছেন গৌরী বেদান্ত সমিতির স্তম্ভ। আমি দীক্ষা দিলাম পালন করার ভার আপনার, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে বুঝতে পারছি যে প্রশ্ন করে শাসন মানে আমরা স্নেহ। গুরু মহারাজের পরে ব্যাখ্যা করে বুঝে দেন যে না না, বৈষ্ণবগণের শাসনটা শাসন নয়, ওটা হচ্ছে স্নেহ। যদি শাসন করা না হয় না, তাহলে তার কিছুতেই মঙ্গল হতে পারে না। যিনি শাসন স্বীকার করবেন না, তার মঙ্গল কোথা থেকে হবে? সুতরাং শাসনটা বিশেষ প্রয়োজন আছে। পরবর্তীকালে আমরা ওটা আস্তে আস্তে ভজন সাধন করতে গেলে ওটা উপলব্ধি হয় যে গুরু বৈষ্ণবগণের শাসনটা কি ধরনের স্নেহ। আমরা যতগুলো উদাহরণ দেখতে পাই সবগুলোর মধ্যে নিহিত আছে যে সুখতার পর্যন্ত। যেমন শিবাস ঠাকুর রথের সময় প্রতাপ রুদ্র রাজার একটা ধরনের আড়াল হলো, বারবার ওনাকে ধাক্কা মারছেন যে তুমি একটু সরে যাও, আমি রাজার তো কর্মচারী, তা আমার তো কর্তব্য আছে একটু মানে ওনার সুবিধা করে দেওয়া। এরকম দু তিনবার এরকম করাতে তিনি পিছন ফিরে এক স্থাপন মেরে দিলেন। উনিও আবার তাকে সত্য নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু প্রতাপচন্দ্রটাকে বুঝতে পেরেছেন। হ্যাঁ, তিনি বলে খবরদার তোমার পরম সৌভাগ্য, বৈষ্ণবগণের হস্ত স্পর্শ পেয়েছো। এর দ্বারা বুঝে যায় যে যেমন নারকৃষ্ণ প্রত্যেকটা উদাহরণ আছে আমাদের বৈষ্ণবগণের শাসন ওটা আছে স্নেহ। সেটা আমরা সহজে প্রাথমিক স্তরে বুঝতে পারি না, কিন্তু এটা স্নেহই ঘটে। গুরু মহারাজ তিনি সহনশীলতা গুণের দিক দিয়ে তিনি চরম অবস্থায় ছিলেন, আর কাউকে তিনি শাসনও করতেন না। মৃদু ভাষায় তিনি বলতেন, বাবা তোমাদের একে করলে ভালো হয়, এটা করলে মন্দ হতে পারে, তবে গুরু বৈষ্ণবগণের কাছে জিজ্ঞাসা করে তোমরা যা শুরু করার পর সবসময় আমাদেরকে ফেলে দিতেন মহারাজের কাছে, আমরা তাই মহারাজের সাথে। আর মহারাজ আমাদেরকে নিজের পুত্রবত স্নেহ করতেন। গুরু মহারাজ তিনি তো দীক্ষা দিয়ে তিনি তো সেই সময় আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতির অত আর্থিক অবস্থা শত্রু ছিল না, এই জন্য গুরু মহারাজ সবসময় তিনি প্রচারে দিতেন। আর আমরা আমাদেরকে রেখে দিতেন আর বলতেন যে তোমাদেরকে প্রতিপালন করবেন মহারাজ। মহারাজও তিনবেলা ক্লাস করে আমাদেরকে শিক্ষা দিতেন। সুতরাং গুরু মহারাজ তিনি অপ্রাকৃত বস্তু, এই জগৎ তিনি শোধন করার জন্য তারা এই জগতে এসেছিলেন। আর তিনি এক সময় পরম গুরু মহারাজ আদেশ করেছিলেন কলকাতার কাজ সেরে তিনি ওই কৃষ্ণচন্দ্রপুর যাবেন, ওখানে আমাদের এক পিসিমা পিসিমা আমাদের ঠাকুমা হয়, হ্যাঁ মোনা বলেছিলেন, ওনার কাছে কিছু আর্থিক নেওয়ার জন্য তিনি গিয়েছেন। আর ট্রেনের একটু লেট ছিল, যেতে যেতে রাত্রে 12-1 বাজে, জয়নগর থেকে নেমে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আর ওখানে ওই মোড়ের মধ্যে একজন ভূতের আড্ডা ছিল। হ্যাঁ, সব ভূতগুলো মানে কিছু করে লাইট জ্বলছে। হ্যাঁ, তখন ওরা গুরু মহারাজ বুঝতে পেরেছেন যে এখানে ভূতের আড্ডা আছে, যা কি চিন্তা আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে, সাথে ব্যাগ আছে চলছে। এমন সময় কতগুলো ভূত এসে গুরু মহারাজকে ঘিরে ধরলেন। মহারাজ, হ্যাঁ একটুখানি এখানে যেতে হবে, কি ব্যাপার? যেখানে একটা বিয়ে হচ্ছে, বিয়ে ভূতের বিয়ে, হ্যাঁ একটু আশীর্বাদ করতে হবে। গুরু মহারাজ এখন না বলবেন তাহলে ওরা তো আমাকে কিছু অনিষ্ট করতে পারে, ভূতের ব্যাপার, তাহলে ঠিক আছে চলো। এই জন্য গুরু বৈষ্ণবগণ ওরা ভগবানের শরণাগত, ওরা ভগবানের নিজেজন, ওদের কি ভয়? যেখানে যাচ্ছে কেন সেখানে কাজেই হচ্ছে তত জগৎ কল্যাণ করা, উদ্ধার করা। এই জন্য তিনি ভাবলেন যে আমি একটা সুযোগ এসে গেল, যদি এটা কাজে লাগিয়ে দিই। তাই গুরু মহারাজ নির্ভয়ে চলে গেলেন সেখানে, আর গুরু মহারাজকে একদম আদর অভ্যর্থনা করে ওরা বসালেন চেয়ারের মধ্যে। এমন সময় সেই ভূতের কন্যা আসলো আর ভূতের জামাই এসে গেল। হ্যাঁ, বিয়ে টিয়ে হচ্ছে, ওরা ঘোড়টোল বাজাচ্ছে, ওদের গান করছে, আবার মারা টালা দিয়েছে। গুরু মহারাজকে বললে যে আশীর্বাদ করুন, গুরু মহারাজ আশীর্বাদ করে দেন। গুরু বৈষ্ণবগণের আশীর্বাদ কি রকম?
গুরু বৈষ্ণবগণের আশীর্বাদ তোমার এই সংসারের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হোক কখনো বলবে না, তোমার আত্মকল্যাণ হোক। কৃষ্ণ ভক্তির কৃষ্ণে ভক্তির কৃষ্ণ ভক্তি হোক তোমার, এই তো বলবে। গুরুমার সবাইকে বললেন যে তোমাদের সবাই কল্যাণ হোক, ঈশ্বরের কৃপা তোমাদের লাভ হোক। তারপর বিয়েতে এসে হল, তারপর খেতে দিলেন গুরুমার বলে আমি তো এত রাত্রি খাবো না কিছু, আচ্ছা তাহলে আপনাকে ফল দিচ্ছি এক ব্যাগ ফল ভক্তি করে দিয়েছেন। গুরুমার বলে নেবো কি করে, বলে মহারাজ কোনো চিন্তা নেই, ভূতের ব্যাপার তো, তারপরে থেকে এখন রিস্কে ডেকে নিয়ে আসবো। নিয়ে এসে রিস্কে চাপিয়ে দিলেন, ফেলে নিয়ে গেলেন সব, একদম বাড়িতে পৌঁছে দিলেন ব্যাগটা নিয়ে গিয়ে বাড়ির ভিতরে ঢুকে দিয়ে বললেন যে মহারাজ এখন আমি আসি। বলে হ্যাঁ এবার আসতে পারো বাবা, কোনো চিন্তা নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার সেই সেই থেকে আর ওখানে আর কোনো ভূত নেই, ভূতটা হয়ে গেলেন। এই জগৎকে ওরা পরিত্রাণ করার জন্যে ওরা এই জগতে আসেন। সুতরাং গুরু মহারাজ সুন্দরবনে গিয়েছেন অনেকের বাড়িতে, এক জায়গায় সুন্দরবনে তো সব ঘরগুলো নিচু, তা সব নিচু হয়ে ঘরের মধ্যে ঢুকতে হয়। তা গুরু মহারাজ বললেন যে দেখ এই সুন্দরবনে আসলে দন্ডবিনয়ে শিল্প লাভ করতে হয়, যাদের উন্নত শিল্প অভিমানে একবারে চরম অবস্থা সেই তো কখনো ভজন করতে পারবে না। সুতরাং এই সুন্দরবনে আসতে হবে। সুন্দরবনে কাদা কাদাগুলো আছে, হ্যাঁ টিচার, ওটা হচ্ছে ভক্ত, ওরা ভক্ত কাদা গুরুমার বলে, ওরা যতবার ধুই না কেন ওই জল দিলে পরিষ্কার দেখায়, একটু পরে আবার শুকিয়ে আবার সাদা হয়ে যায়। একটুখানি বদমাশি করছে, তা আপনি কিছু শাসন করতে পারেন না? বলে পাগল, আমি শাসন করলে তো আমার উপরে সে রাগ করবে, হ্যাঁ অপরাধ করে করবে, তাহলে তার জীবনটা পারমান্তিক জীবনটা একবারে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সুতরাং শাসন করবে মহারাজ। হ্যাঁ মহারাজের কাছে ফেলে পাঠিয়ে দিতেন। এই জন্যে গুরু মহারাজ গুরু বৈষ্ণবগণ চুপচাপ থাকাও পরে এটাও একটা শাসন, কিছুই বলছে না শুধু বাহাবা দিয়ে যাচ্ছেন, ওটাও কিন্তু বিরাট একটা শাস্তি। হ্যাঁ এটা গুরু মহারাজ নিজে বলতেন। সুতরাং গুরু মহারাজের শ্রীচরণ কমলে তার অলৌকিক আরো অনেক কিছু লীলার কথা আছে জীবনের। এগুলো পরে আমরা নিজের বেলা থেকে আবার সুযোগ সুবিধা হলে আবার সেটা একটুখানি আলোচনা করবো। প্রমাণ হয় কিছু গার্ডেন করেছে, আরো কত কিছু আছে,
যাদের সঙ্গে প্রকৃত মিলন হল নাই, মিলন না হলে বিরহ কোথায়? যদি প্রকৃত তার সঙ্গে মিলন হয় তবেই না বিরহ। তো আমাদের কি সেই গুরুপাদ পদ্মের সঙ্গে মিলন হয়েছে? তাই আজ তার সেই বিরহ সেবার সুযোগ লাভ করেছিলাম। প্রথম থেকেই গুরু মহারাজের সঙ্গেই আমি থাকতাম। মঠবাস করার হয়তো আমার কোনোদিন ইচ্ছা ছিল না, কিন্তু গুরুপাদ পদ্ম নিজেই আমাকে জবরদস্তি মঠে নিয়ে এসেছিলেন। যখন আমি ছোট ছিলাম তখন গুরুপাদ পদ্ম একদিন বলছেন তোকে আমি মঠে নিয়ে যাব, আমার বহু সেবার কাজ আছে যেগুলো তোকে করতে হবে। যখন গুরু মহারাজের প্রিয় সেবক সুন্দরানন্দ প্রভু অ্যাক্সিডেন্টালি অপ্রকট হলেন, তখন সঙ্গে সঙ্গে তিনি বর্তমান জনার্দন মহারাজ গোপীকান্তকে পাঠিয়েছিলেন যে যাও ওকে দেখে নিয়ে এসো। গোপীকান্ত বাবু যখন আমাদের বাড়িতে গেলেন, নিয়ে এলেন আমাকে, গুরু মহারাজ তারপর দিন বললেন এই নাও তোমার চাবি কাঠি, তোমাকে এগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। তাই বরাবরই গুরু মহারাজের কাছে ছিলাম এবং তিনি অধিকাংশ সময় গ্রন্থ প্রকাশনাগার যা আমাকে রেখেছিলেন নিযুক্ত করে, তা সত্ত্বেও কিছু কিছু মঠের ম্যানেজমেন্ট সম্পর্কেও প্রায় দেখাশোনা করতে হতো আমাকে। হয়তো যে কথাগুলি গুরু মহারাজ বলতেন না সেগুলি আমাকে বলতে হতো। একবার আমাদের মঠে বার্ষিক সাধারণ সভাতে কিছু মঠ সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল, যখন আমি পূজ্যপাদ মহারাজকে এমন কিছু কথা বলেছিলাম, মহারাজ আমার উপর অসন্তুষ্ট হয়েছিলেন। কিন্তু দেখলাম পরবর্তী দিনে মহারাজ আমাকে নিজে ডেকে আদর করে বলছেন, দেখো এই কথাটা তো তোমার নয়, তুমি সকলের কথাটাই তুলে ধরেছ মাত্র। যারা মঠের ম্যানেজমেন্ট সম্পর্কে দেখাশোনা করে তাদেরকে কিছু বলতে হয়, রূঢ় বাক্য হলেও সেগুলো বলতে হয়, তুমি আমার বিরুদ্ধে কিছু বলো নাই। এই জন্য আমি তোমাকে আশীর্বাদ করি, তোমরা যে এখন থেকে এই মঠ বেদান্ত সমিতি সম্পর্কে চিন্তা ভাবনা করছো, এটা দেখে আমার খুব আনন্দ লাগছে। এবং মহারাজ তখন আশীর্বাদ করেছিলেন যে পরবর্তীকালে হয়তো তোমরা বেদান্ত সমিতি হাত ধরলে। গুরু মহারাজের শেষের দিকে যখন তিনি শয্যাশায়ী ছিলেন, তার কাছেই ছিলাম আমি। একদিন প্রচন্ড কষ্ট হচ্ছে গুরু মহারাজের, তিনি হিরালেস হসপিটালে বেড়ে শুয়ে আছেন। দুই দিন গুরু মহারাজের ঘুম নেই, আমারও ঘুম নেই। রাত্রি যখন 11টা, তখন আমি ঘুমিয়ে পড়ে আছি, গুরু মহারাজ দেখছি আমার গলায় হাত দিয়ে গলা জড়িয়ে ধরে আছেন। আমি বলছি, আপনি একটু ঘুমান, ঘুমাতে বলছে তুমি তো ঘুমাচ্ছ, আমি কি করে ঘুমাবো। তখন বলছেন, দেখো বাবা বলে ছেলের জন্য অনেক কিছু করতে হয়, তোমরা তো আমার সন্তানের মতো, তোমরা যা কিছু করো আমি তো আর থাকবো না, আমি তো ইন্দ্রাণি হয়ে গেলাম, অকর্মণ্য হয়ে গেলাম। সূর্যবাদ মহারাজ আছেন, মহারাজের অনুবাদে তোমরা সাধন ভোজন করবে। তিনি বারবার এই নির্দেশ দিয়েছেন, যখন আমাদেরকে যখন কোনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তিনি রহস্যময় নির্দেশ দিয়েছেন। রঘুপতি পদত্তকে যে কোনো সময়, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি বললেন, তোমরা মহারাজকে ফোন করো, মহারাজের বিনা নির্দেশে তোমরা কোনো কাজ করবে না। একবার গুরুমাজ অপ্রকট হওয়ার বছর পাঁচের আগে হবে, পূজ্যপাদ মহারাজ দিয়েছেন দোলের সময়, গুরু মহারাজ এবং নারায়ণ দুজনে আলোচনা হচ্ছেন মহারাজের সঙ্গে। মহারাজ বলছেন, মহারাজ আমি আগে চলে যাব। গুরুমাজ বলছেন, না না তা হবে না, আপনি কি চলে যাবেন, আমি আগে যাব, তারপর অনেক কিছু হয়তো হবে, সেগুলো আপনাকে সব ঠিকঠাক করে এদেরকে বসিয়ে রেখে তারপর যেতে হবে। তাই আজ মহারাজ আমাদেরকে গুরুদেবের ন্যায় রক্ষা করে চলেছেন। আজ বেদান্ত সমিতির এই কঠিন সময়ে তিনি আমাদেরকে নিজের ছত্র ছায়াতে রক্ষা করছেন। শ্রী গুরু মহারাজের যে সহ্য গুণ তা আমরা লক্ষ্য করেছি, তিনি শারীরিক অসুস্থতা তো সহ্য গুণ তো পাচ্ছেন, তাছাড়াও মঠের বহু বহু কঠিন সমস্যার সময় দেখেছি তিনি কিভাবে কষ্ট স্বীকার করতেন, কাউকে কিছু বলতেন না। হয়তো আমরা অনেক সময় বলেছি, আপনি প্রেসিডেন্ট, আপনি কেন কোনো জবাব দিচ্ছেন না, আপনার পাওয়ার তাকে আপনি কেন পাওয়ার কাছে লাগাচ্ছেন না। বলছে, আরে পাওয়ার যখন তোমরা পাওয়ারে যাবে তখন বুঝবে, পাওয়ার থাকলেও পাওয়ারকে কাজে লাগানো যায় না। তা সেটাই এখন আমরাও কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে হ্যাঁ, বাস্তবে অনেক কিছু অসুবিধা হয়। তিনি প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু যা কিছু করতেন সব কিছু, আমরা অনেক সময় তো রাগ করে বললাম বেদান্ত সমিতির কর্তৃপক্ষ যে কি আছে আজও আমরা বুঝলাম না। তখন বলতেন, কেন কর্তৃপক্ষ তো মহারাজ একজন আছেন, যা কিছু করার তোমরা সব কিছু মহারাজের আদেশ নিয়ে করো, তাতে আমিও খুশি হব, মহারাজও খুশি হবেন এবং সমিতি ভালোভাবে চলবে। তাই এখনো পর্যন্ত আমরা মহারাজের শ্রীচরণ কমলে তাঁর ছত্র ছাড়াতে চলছি এবং ভবিষ্যতেও যেন আমরা মহারাজের চরণ কমলে তাঁর ছত্র ছায় থাকতে পারি এই আশা করি। এই বলে আমি আমার বক্তব্য।
এখন
সেখানে গুরু মহারাজ হরিকথা বলছেন, পরে আমাকে একটু হরিকথা করার জন্য বললেন আপনি কৃপা করুন যেন আমার সবচেয়ে স্মরণ হয়। তখন মাথায় হাত দিয়ে আশীর্বাদ চলে তো আমিও মহারাজের চরণে প্রার্থনা করেছি, মহারাজ বলবো না এই তৃতীয় গুরু মহারাজ চরণে আমি কি বলবো, এমনি কিছু বলতে কষ্ট হয়। আর কি গুরু মহারাজের ভাবতে আমি তার চরণে বক্তব্য
ছোটা সা বালক থা উস সময় 74 ডে সর্বপ্রথম সব কুছ গ্রহণ করতে কল্পনা নেই থাকে মহারাজ उस समय अदस्य तेरा संतुष्ट दे दी, परंतु ऊपर से मैं आ नहीं पाया तो मेरा मन बहुत खराब रहा। गुरु महाराज ने मुझे एक तीन चार घंटे तक समझाया और चार घंटे तक 4 बजे से लेकर के रात को 8 बजे तक पूरा समझाते। उस समय जो भी काम जनार्दन महाराज जी हुए, गुरु जी अभी आपको 11 बजे का काम रूप में 9 बजे गाड़ी है, 8 बजे तक 4 घंटा आप बोलते चले जा रहे हैं। तो गुरु जी ने मुझसे पूछा कि तुम्हें मैंने 4 घंटे बताया और तुम एक भी शब्द कुछ भी नहीं बोला, क्या बात है, कोई जवाब भी नहीं दिया। उस समय मैंने गुरु जी से कहा, गुरु जी चाहे दुनिया कहीं एक तरफ पलट जाए और आप 4 घंटे क्यों 40 घंटे तक भी समझा दें, फिर भी मैं महाराज जी को मन से दिल से हटा नहीं पा रहा हूं, मैं भूल ही नहीं पा रहा हूं और ना मैं कभी भूल ही सकता भूल सकता। तो आप कृपया मुझे आदेश दें, हमें उत्तर जाना, मैं महाराज जी को छोड़ नहीं सकता। उस समय गुरु जी ने कहा, जा मैंने 4 घंटा सुना करके भी तुम्हें जब सुना नहीं सका, अच्छा तुम जाना। तो उस समय गुरु जी ने जल्दी से जल्दी प्रसाद किया, मैं भी भंडार से घूम घाम करके निकल करके आया, एक माला लिया, फुल माला लेकर के नाट्य मंदिर में जैसे ही उनको प्रणाम करते समय इसके बसा मैंने माला पहनाया। तो गुरु जी ने मुझसे कहा, देख तुम मथुरा में जा रहे हो, वहां का चावल मिलेगा ना, मीठा पानी मिलेगा और ना कई ठंडी हवा मिलेगी और बड़ा कष्टे है और बड़ी परेशानी होगी, तुम 2-3 महीने के अंदर में आएगा इतना नहीं, ये बात मुझे बता कर देगा तुम बचल। ऐसा गुरु जी जब आपके चरणों में समर्पित हुआ, जीवन भर हम आपकी सेवा में ही रहेंगे, हम सारे हटे के रखेंगे और हम आएंगे लौटते पर हम और कहेंगे लौटते, ये मैं नहीं कह सकता, मैं जरूर मैं आपको कभी भी नहीं भूलूंगा ना कभी छोड़ूंगा, परंतु तो आप महाराज जी के पास जाने को है आज्ञा। उस समय गुरु जी ने स्टेशन में जाकर के चिन्मय फूल को किराए का पैसा दिया, मेरे लिए मथुरा जाने का किराए का पैसा दे। जब तभी महाराज जी ने पहले ही मधुसूदन महाराज जी के पास में रख दिया और वो पैसा था और फिर से दे दी, तब तो उससे दीन गुरु वैष्णव की आज्ञा ले करके और उस दिन प्रसाद भी बनाया बना कर किया और वहां से फिर महाराज जी के चरण स्वर्ग में आने का सौभाग्य प्राप्त हुआ। तब उनकी कृपा आशीर्वाद मिली, सभी लोग पूछते हैं आप तो कभी पढ़ते नहीं कुछ करते नहीं है, क्या बातें हैं कहां से बोलते हैं, हमें तो पता ही नहीं, हमें कुछ भी हमने तो पढ़ा नहीं कुछ भी नहीं किया, जो कुछ महाराज जी का गुरु का आशीर्वाद है। और दूसरी बात, जब जब मैं गुरु जी के पास में गया जाता रहा तो पहले पहले शुरुआत में क्या होता था, गुरु जी देखता हूँ कि बहुत से महिलाएं बैठे रहती हैं, बहुत से भक्तों लोग बैठे रहते हैं, तो उनके सामने कुछ भूतों का गल्प सुनाते थे, काफी सुनाते थे, हमें अच्छा नहीं लगता था। एक दिन मैंने गुरु जी से कहा, गुरु जी आप बार बार केवल भूत का ही कहानी सुनाते हैं और कोई भी हमें सुनने को मिलता नहीं है, अच्छा नहीं लगता हमें, आप ऐसा क्यों कहते। गुरु जी बोले, देख ये तो साधारण है, इनको कोई तत्व दर्शाने की कथा तुझे हरि कथा सुना ये उठ के भाग जाएंगे, ये सुनेगा देश की क्या करो, भूतों का गर्व सुना तो हंसते ही रहेंगे और हंसी दियो क्यों नहीं चलेगा, तो इसलिए इनको यही सुनाता और इसी के माध्यम से कुछ ना कुछ उपदेश सुना देता। तो मुझे अच्छी बात मैंने कहा, गुरु जी हमारा मन नहीं करता है, हमारे बहुत कम समय है जो कि आपके पास आता, आप हमें ऐसा कोई बात सुनाइए जो कि नई नई बात हमें सीख हमें सीखने को मिल जाए। बोले ठीक है, तुम जब आएगा हम तुझे बताएंगे। और ऐसे ही गुरु जी उस समय क्या करते, हमेशा ही कहते वेदांत की बातों को क्या कहा करते और बार बार वही प्रेरणा देते, बोलते हैं तो आचार्य श्री रामानंद इस बात को सोचा करो और वेदांत की बात सुनाया करो। तो ऐसे ऐसे वेदांत की बात सुनाते और जब कभी जाओ गीत गोविंद का एक श्लोक अवश्य कहा करेंगे, यदि हरि स्मरण सरसम मनन स्मरण तला विलास कुतुहलम मधुर कोमल कांत पदावली श्रृणुतता जय देव सरस्वती। बार बार इस श्लोक को दोहराते बार बार कहते वही एक श्लोक तैयार कर और इस पे डूब रहा। गुरु जी कहते देख भजन तुमसे नहीं हो पाएगा, कितना भजन करेगा कहां तक दौड़ेगा। एक काम कर, यदि भजन करना है तो रोना सीखो, गुरु वैष्णव और भगवान के लिए रो तब भजन हो जाएगा, नहीं तो और हमेशा बिलंबित प्रलंबों में और गंभीर भाव मुद्रा में रहते वाहन कभी प्रकाश नहीं। इस प्रकार बहुत सी बातों को कहा। एक बार गुरु जी ने आक्षेप करके कहा, बोले कि देखो मैंने बहुत प्रयास किया पर प्रचार में निकल जाने से समय उसी में निकल गया, बीत गया और समय भी निकलता चला गया।